Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বিশ্বজুড়ে সন্ত্রাস আশঙ্কা সতর্কতা, আর সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সতরূপা। যেমনটি কিনা সতরূপা একটু আগেই বললেন যে বিশ্বজুড়ে সন্ত্রাস আশঙ্কার সতর্কতা, এ নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ঢাকার দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএফএস প্রেসিডেন্ট মেজর জেনারেল এম মনিরুজ্জামান, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্র সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, এবং নিউ ইয়র্ক থেকে থাকবার কথা সংবাদ ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। তার সঙ্গে আমরা এখনও যোগাযোগ করে উঠতে পারিনি, আমরা চেষ্টা করছি। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের বক্তব্য মন্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, পাত্র, সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই আমাদের কাম্য। এখন তাহলে শুরু করছি, কল করছেন ঢাকা থেকে প্রফেসর নাজমা হক। হ্যালো,
আসসালামু আলাইকুম। নাজমা হক বলছি ঢাকা থেকে। হঠাৎ করে এই এক গোপন খবরের সূত্র ধরে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানতে পারলাম। চমকপ্রদ এই যে এসব দেশের সাথে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান নেই, কিন্তু বাংলাদেশ আছে। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতির দেশ হিসেবেই এতকাল পরিচিত, যদিও ইদানিংকালে লজ্জাজনকভাবে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে দেশের ভিতরে, কিন্তু তা কখনোই দূতাবাস বা বিদেশিদের টার্গেট করে হয়নি। এটা কি তবে ইদানিংকালে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে? যেমন পদ্মা সেতু অর্থায়ন, জিএসপি সুবিধা বাতিল, আর এখন ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের মুখে কালি মাখানো, এসব কি তারই প্রতিফলন? আশেপাশের দেশগুলো যেখানে আরো অনেক বেশি সন্ত্রাসী ও মানবতা বিরোধী কার্যকলাপ ঘটেছে, সেগুলোকে বাদ দিয়ে বাংলাদেশকে এই দুর্নামের সাথে জড়িত করার প্রকৃত কারণ কি হতে পারে, তার আসল কারণ অনুসন্ধান করা প্রয়োজন। কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারে, কিন্তু আত্মমর্যাদায় নয়। ধনী ও শক্তিশালী দেশের সাথে আমরা নিশ্চয় সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান বিকিয়ে নয়। ধন্যবাদ
নাজমা হক। তো আমরা প্রথমেই যাচ্ছি প্রফেসর আমেনা মহসিনের কাছে নাজমা হকের মন্তব্যের উপর মন্তব্য করার জন্য।
ধন্যবাদ। উনি যে মানে অ্যাকচুয়ালি উনি তো যে অবজারভেশনটা দিয়েছেন, অনেকটা মানে এক ধরনের আংশিক উত্তর সেখানে আছেই। উনি যেটা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে ইদানিং সম্পর্কে টানাপোড়েন চলছে, সেটা একটা বিরাট ফ্যাক্টর এখানে আসছে। মানে সেখানে আমার কোনো দ্বিমত নেই, কারণ আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী যখন হরতাল করেছিল এবং মার্কিন দূতাবাসের গাড়ি এখানে হয়েছিল, অ্যাটাক হয়েছিল, জামায়াত ক্ষমা চেয়ে নিয়েছিল এবং বলেছিল ক্ষতিপূরণ দেবে, এবং তখন আমরা বিভিন্নভাবে এই প্রশ্নটা তুলেছিলাম, তাহলে কি রাজনৈতিক দলের দায়বদ্ধতা গুলো কোথায় থাকছে, যে বিদেশিদের কাছে জনগণের যে এত গাড়ি পুরনো হচ্ছে, যানমালের এত ক্ষতি হচ্ছে, কোনোদিন তো এটার কোনো দায় দায়িত্ব কোনো রাজনৈতিক দল নেয়নি। এটা যেমন ভাবে সত্য, এবং সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে পাকিস্তান কিন্তু এখান থেকে বাদ পড়েছে, কারণ আফগানিস্তান যদি এখানে আসে, পাকিস্তান খুব স্বাভাবিক কারণেই আসার কথা। এটা হতে পারে, আমরা বলতে পারি নতুন যেহেতু সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি একটা জেস্টার, বাট জেস্টারের উপরে তো আর ফরেন পলিসি চলে না। যদি এখানে এরকম এলার্ম থাকতো তাহলে পাকিস্তান অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হওয়ার যথেষ্ট কারণ ছিল। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যেটা আরেকটা বিরাট ফ্যাক্টর হলো যে আমরা এত বেশি আমরা দেখছি যে বলা হচ্ছে আমাদের ভেতর থেকে আমাদের রাজনৈতিক দল বিশেষ করে সরকারি দল এত বেশি করে বলছে যে বাংলাদেশে সন্ত্রাসী আছে এবং যেহেতু এখানে যুদ্ধ অপরাধীদের বিচার গুলো চলছে এবং বারবারই এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ভেতর থেকে, আমি বলছি দেশের ভেতর থেকে এবং বিশেষ করে সরকারি দল থেকে, যে এখানে যে কোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এবং বিরোধী দলকে বারবারই এই অভিযোগটা আনা হচ্ছে, বিরোধী দলের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সামনে ইলেকশনকে মাথায় রেখে বলা হচ্ছে যে আমরা কি সন্ত্রাসবাদ বেছে নিব না আমরা উন্নয়ন বেছে নিব। তো আমার মনে হয় ইট অলসো সেন্ট আ কাইন্ড অফ আ রং সিগন্যাল টু দা আদার, টু দা আউটসাইড ওয়ার্ল্ড, যে আসলেই বাংলাদেশে সন্ত্রাসবাদ আছে। আমরা যদি এটা নিয়ে নিজেরাই বলতে থাকি তাহলে আর এখানে কি থাকবে বলেন? আমি এখানে থামছি। আমি
জি
মুনিরুজ্জামান ভাই কি
বলেন? হ্যাঁ হ্যাঁ, জেনারেল মুনিরুজ্জামান
জি, ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাচ্ছি যে প্রশ্নদাতা যে প্রশ্নটা করেছেন তার উত্তরে, যে যে ধরনের সতর্কতা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবলম্বন করা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে একটা অপারেশনাল ইন্টেলিজেন্স, এবং অপারেশনাল ইন্টেলিজেন্স এর অর্থ এই হচ্ছে যে এটা সেই পরিস্থিতিতে যে ধরনের তথ্য তারা পাচ্ছে সেটার উপরে ভিত্তি করে তারা এই ধরনের সতর্কতা অবলম্বন করে। এটা সার্বিক যে এর আগে যে পরিস্থিতি ছিল সেটার উপরে সম্পূর্ণ প্রতিফলন ঘটে না। প্রস্তুতদাতা যে প্রশ্নটা করেছেন যে এটা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে কূটনৈতিক টানাপোড়েনের পরিস্থিতি বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে তারই প্রতিফলন কিনা, এখানে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করতে চাই। এই কারণে যে কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাস বিরোধী অভিযানের সাথে কূটনৈতিক সম্পর্কে সরাসরি কোনো যোগসূত্র নাই, অর্থাৎ এটা যে অপারেশনাল ইন্টেলিজেন্স এর উপরে বেস করে এ ধরনের একটা সতর্কতা অবলম্বন করেছে সেটা সূত্র ছিল আল কায়দার যে ধরনের তথ্যর উপরে তারা নজরদারি করে আসছে সবসময়, সেইখানে সে নজরদারির তথ্য থেকে তারা কিছু তথ্য বা কিছু ইন্টেলিজেন্স তারা পেয়েছিল যেটার উপরে ভিত্তি করে এ ধরনের সতর্কতা তারা নিয়েছে। বিশেষ করে এখানে জানা গেছে যে আল কায়দার যে বর্তমান যে নেতা রয়েছেন অর্থাৎ আলমান আল জাহওয়ারি, তার সাথে ইয়েমেনের যে আল কায়দার নেতা আছেন নাসির আল ওয়াহেসি, তার সাথে কিছু যোগাযোগের কিছু তথ্য তারা উদ্ঘাটন করতে পেরেছিলেন, এবং সেই কথাবার্তা এবং ইলেকট্রনিক চ্যাটার বলে যেটাকে, সে ইলেকট্রনিক চ্যাটার থেকে কিছু তথ্য যেটা পাওয়া গেছে সেখানে তারা দেখতে পেয়েছিল যে AQAP অথবা আল কায়দা আরাবিয়ান পেনিনসুলাতে এই ধরনের কিছু যোগাযোগ স্থাপনের মাধ্যমে তারা কিছু সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা নিচ্ছিল। একই সাথে তারা এটাও জানতে পেরেছিলেন যে আল কায়দার সমর্থিত বা আল কায়দার সাথে সিম্প্যাথেটিক ছোট ছোট গোষ্ঠী অন্যান্য জায়গায় যারা অবস্থান করছেন তারাও হয়তো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। আমরা অবশ্যই আমাদের বিশ্লেষণে জানি যে বাংলাদেশে যে সকল সন্ত্রাসী চিহ্নিত গোষ্ঠীগুলো আছে তাদের জন্মলগ্ন থেকে আল কায়দার সাথে একটা যোগসূত্র ছিল, এমনকি আমরা এটাও জানি যে যে ছটি সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে চিহ্নিত করে সরকার কর্তৃক তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে তার ভিতর একটি অর্থাৎ হুজিবি জন্মলগ্ন থেকে আল কায়দার কাছ থেকে সমর্থন পেয়েছিল, এমনকি আল কায়দার কাছ থেকে তাদের যে প্রথম যে সিড মানি প্রয়োজন ছিল সেটা আল কায়দার কাছ থেকে এটা এসেছিল। অর্থাৎ এই বিশ্লেষণ থেকে এটা বোঝা যায় যে বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলো এখানে বিভিন্ন সময় কর্মকাণ্ড পরিচালনা করে এসেছে তাদের সাথে জন্মলগ্ন থেকেই এবং তাদের নেতৃত্বের কারণে আল কায়দার সাথে একটা যোগাযোগের স্থাপন করা হয়েছিল এবং সেই যোগাযোগ বিভিন্ন সময় আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেসব বিশ্লেষণ করলে বোঝা যায় যে যে ধরনের চিত্র বর্তমানে এই সতর্কতার মাধ্যমে দেখা গেছে এটা খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা অপারেশনাল ইন্টেলিজেন্সের উপরে বেস করে করা হয়েছে। এটার প্রধান টার্গেট ছিল AQAP এবং প্রধান দেশ ছিল ইয়েমেন, তবে একই সাথে অন্যান্য দেশ যেমন মিডল ইস্টের অন্যান্য বেশ কয়েকটা দেশ, এই অঞ্চলে দক্ষিণ এশিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ, এখানেও তারা কিছু কিছু সতর্কতা অবলম্বন করেছে এবং এটা সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে এটা নতুন কোন পদক্ষেপ বলে আমি মনে করছি না, এবং এটাই সাধারণত এই ধরনের অপারেশনাল ইন্টেলিজেন্স এর উপরে বেস করে যখন কোন অ্যাকশন নেওয়া হয় তারা এই ধরনের অ্যাকশনই তারা সাধারণত নিয়ে থাকে, এটাই স্বাভাবিক।
জি কূটনৈতিক, জি জি অবশ্যই, জি 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 প্রফেসর মহসিন, না 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 বলুন, নিশ্চয়ই
না, আমি যেটা জেনারেল মুনির জামান বলেছেন আমি ওনার সাথে একমত, কিন্তু বাট হ্যাভিং সেড দ্যাট আমি এটাও মনে করি যে এখানে পাকিস্তানেরও অনেক দল আছে যারা আল কায়দার সাথে জড়িত ছিল, এটা হয়তো ইনফরমেশন উপরে বেস করে করা হয়েছে, বাট যেখানে আপনি আফগানিস্তানে অ্যালার্টটা দিচ্ছেন এবং সাথে পাকিস্তানে বর্ডার, এবং এমন না যে পাকিস্তানে এখন এগুলো অ্যাক্টিভিটিসগুলো থেমে গেছে, সেখানে পাকিস্তান ওয়াজ কেপ্ট আউট অফ ইট, আমার মনে হয় এখানে একটুখানি আমাদের চিন্তার ব্যাপার আছে যে এখানে মানে আরো দেয়ার আদার থিংস অ্যাজ ওয়েল। উনি যেটা বলেছেন আই ফুললি এগ্রি উইথ ইট, বাট এটার সাথে আমি এটা মনে করি না যে সম্পূর্ণভাবে আমাদের কুজি এদেরকে ধরে, কারণ এই এই চেঞ্জগুলো কিন্তু আমরা পাকিস্তানেও দেখছি আছে, এবং দিস ইজ মানে সারপ্রাইজিং দ্যাট পাকিস্তান ওয়াজ লেফট আউট অফ দ্য হুক।
জি না, কূটনৈতিক কূটকৌশল বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন প্রেক্ষিতে আমরা বিভিন্ন রকমভাবে দেখতে পেয়েছি, সেটা তো আছে, কিন্তু বাস্তবতা হলো, রূঢ় বাস্তবতা যেটা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ ছিল, সন্ত্রাসবাদ আছে, ভবিষ্যতেও হয়তোবা থাকবে, জঙ্গিবাদ থাকবে, এবং জঙ্গিবাদের বা সন্ত্রাসবাদের মোকাবিলাও আমাদেরকে করতে হবে। তবে এটাও সত্যি যে ইলেকট্রনিক চ্যাটারে জেনারেল মনিরুজ্জামান যেমন বললেন যে সব আভাস পাওয়া গিয়েছে সেগুলো এক্স্যাক্টলি কি সেটা সবার জানা নেই, এবং তার ভিত্তিতেই হয়তো এই সতর্কতা জারি করা হয়েছে, এবং সেখানে এটা কি খুব গুরুত্বপূর্ণ যে কোন দেশ বাদ রইল বা কোন দেশের আরো সামিল করা উচিত ছিল?
এই জন্য বলছি কারণ আফগানিস্তানে তো বর্ডারের সাথেই আছে পাকিস্তান, এবং ইটস লাইক আ পোরাস বর্ডার, সেই জন্য আমি বলছি যে এখানে কিন্তু বাউন্ডারিজ গুলো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ বিকাম ইররিলেভেন্ট একটা সময়, মানে এরকম যখন নেটওয়ার্করা কাজ করে এন্ড দিজ আর নন স্টেট অ্যাক্টরস, এখানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ ওদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হয় না, যেহেতু এটা একদম কন্টিগুয়াস, মানে আমরা তো টেরোরিজম নিয়ে আমরা যারা কাজ করি, জেনারেল মনিরুজ্জামান অফকোর্স ইজ ওয়ান অফ দেম, উনিও ভালো করে জানেন যে নেটওয়ার্কটা কিভাবে প্রসারিত, ইনফ্যাক্ট বাংলাদেশের যে নেটওয়ার্কটা আছে তাদের পাকিস্তানের সাথে কত স্ট্রং লিঙ্কেজ আছে এবং আফগানিস্তানের সাথেও আছে, ইটস আ চেইন অফ নেটওয়ার্ক। সেই জন্য আমি বলছি যে আই ফাউন্ড আমার কাছে এটা একটু অবাক লেগেছিল, হয়তো ওই তথ্য মানে যদি আপনি পুরো জিনিসটাকে ইলেকট্রনিক ইনফরমেশনটাকেও যদি ধরেন আপনি সেখানে, মানে সেটা মানে মানে এরা তো মানে দে আর জাস্ট সিম্পলি এই পার থেকে ও পারে আসা যাওয়া করে, এবং ওখানে আমরা জানি ফেডারেল অ্যাডমিনিস্ট্রেট যে টেরিটরিজ গুলো আছে ওখানে খুব ফাটার উপরে খুব একটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নেই, ইটস কোয়াইট অটোনমাস,
সেটা ছাড়াও এই ক্ষেত্রে এই সতর্কতা জারির ক্ষেত্রে পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক বা সিকিউরিটি রিলেটেড ইস্যুজ এর কোন কনসিডারেশন থেকে থাকতে পারে, কি মনে হয়?
সাধারণত সন্ত্রাস বিরোধী অভিযানে যখন কোন ধরনের কাজ করা হয় তখন এখানে ট্রেড বা ডিপ্লোম্যাটিক রিলেশন খুব একটা বড় ধরনের প্রভাব পড়ে না, এটা খুবই একটি অপারেশনাল একটা সতর্কতা যেখানে সম্পূর্ণভাবে এটাকে আলাদাভাবে নিয়ে একটা অপারেশনাল অ্যাস্পেক্ট থেকে ধরনের সতর্কতা নেওয়া হয়ে থাকে। আমি আবারও বলছি যে সন্ত্রাসের যে সার্বিক পরিস্থিতি থাকে তার সাথে অনেক ক্ষেত্রে এ ধরনের সাময়িক অপারেশনাল যখন অ্যালার্ট দেওয়া হয় সেটা সন্ত্রাসের সার্বিক চরিত্রের সাথে বা সার্বিক পরিস্থিতি বা চিত্রের সাথে অনেক সময় মিল হবে না, এই কারণে যে ওই মুহূর্তে যে ধরনের খবর বা যে ধরনের ইন্টেলিজেন্স পাওয়া যাচ্ছে তার উপরে ভিত্তি করে এই ধরনের সতর্কতা নেওয়া হয়ে থাকে। অনেকে আশ্চর্য হয়েছেন, যেমন প্রফেসর আমেনা মহসিনের সাথে আমি এই কথাটা সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে কেন পাকিস্তান যেখানে সন্ত্রাসের বড় ধরনের একটা হুমকি থাকে সব সময়, যারা আফগানিস্তানের সাথে একটা বর্ডার শেয়ার করে যে বর্ডারটা পোরাস এবং ফাটা এরিয়াতে যেখানে একটু বড় ধরনের তৎপরতা থাকে, তারা কেন এই তালিকার সাথে,
যেখানে এই 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 আশঙ্কা প্রতিদিন প্রতিনিয়ত রয়েছে,
হ্যাঁ, তারা কেন অন্তর্ভুক্ত হলো না?
অবশ্যই
এটার একটাই উত্তর হতে পারে যে অপারেশনাল ইন্টেলিজেন্সে সন্ত্রাসের সার্বিক চিত্রের সাথে সবসময় মিল থাকে না। এমনও দেখা যেতে পারে যে অঞ্চলে আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি সেই অঞ্চলের উপর হয়তো কোনো ধরনের একটা আশঙ্কা বা এক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে যার জন্য একটা নতুন কোনো সতর্ক অবস্থা নেওয়া যেতে পারে। এই ধরনের কোন পরিস্থিতির থেকে এ ধরনের একটা তালিকা এসছে এবং এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। একই সাথে এটাও বলা যেতে পারে অনেক সময় দেখা যায় একিউ যে ধরনের ট্যাকটিক্স নিয়ে থাকে তারা অনেক সময় সফট বেলি টার্গেট বেছে নেয়, অর্থাৎ এমন একটা জায়গা বা এমন একটা প্রত্যন্ত অঞ্চল বা দেশ যেখানে এই ধরনের আশঙ্কা করাটা সবচেয়ে কম করা হয়ে থাকে সেখানে হয়তো তারা তার তৎপরতা বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। তারা দেখা যায় যে একটা হার্ডেন টার্গেট পিক আপ করে, একটা সফট টার্গেট পিক আপ করে। এক্ষেত্রে যদি আমি সে ধরনের একটা মিল খুঁজে পাই তাহলে আমি বলবো যে ইয়েমেন একটা হার্ডেন টার্গেট, যেহেতু সেখানে তারা বিভিন্ন ধরনের তৎপরতা করছে, একই সাথে সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক তৎপরতা সেখানে বিদ্যমান, অথবা বাংলাদেশকে বলা যেতে পারে গত কয়েক বছরে এখানে কোনো সন্ত্রাসী তৎপরতা বা কর্মকাণ্ড না হওয়ার কারণে তারা মনে করে থাকতে পারে যে এটা একটা সফট টার্গেট। একই সাথে আমি এটা বলতে চাই যে প্রফেসর আমেনা মহসিন যে কথাটা সঠিকভাবে উল্লেখ করেছেন, যেখানে আমাদের সরকারি সব প্রতিনিয়ত বলে আসছে যে বাংলাদেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অন্যান্য দলকে তারা দোষারোপ করছেন এবং তারা বলছেন যে অন্যান্য দল যদি ক্ষমতায় আসে এই ধরনের তৎপরতা আরো বৃদ্ধি পাবে। সেখানে আমরা নিজেরাই আমাদের নিজের উপরে আঙ্গুলি দিয়ে আমরা নিজেকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছি। সন্ত্রাস বিরোধী অভিযানের একটা বড় একটা শর্ত হচ্ছে যে এখানে কোনো রাজনীতি আনার কথা নয়, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই ধরনের একটা আচরণ দেখে আসছি যে তারা বলে আসছে যে তারা থাকলে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হবে, অন্য কেউ আসলে হবে না। এটা সম্পূর্ণভাবে একটা ভুল তথ্য। সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য বাংলাদেশে যে দুটি প্রধান দল আছে তারা সমানভাবে কাজ করে এসেছে, বিশেষ করে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অভিযানের যে বর্তমানে আইন কানুন অন্যান্য যা কিছু পরিচালনার জন্য যে ধরনের কর্মক্ষেত্র সৃষ্টি করা আছে বা করা হয়েছে সেটা প্রধান সাফল্য এবং কৃতিত্ব দেওয়া যেতে পারে আমাদের অপোজিশন পার্টি বা বিএনপির কাছে, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার এটা পরিচালনা করে এসেছেন। কাজে এখানে কোনো দলকে আঙ্গুলি দিয়ে দোষারোপ করা সম্পূর্ণভাবে ভুল উদ্দেশ্যে করা হচ্ছে বলে আমি মনে করি।
জি, আমরা এখন যাচ্ছি আমাদের একজন কলার সিলেটের বালুচর থেকে মুজিবুর রহমান কল করেছিলেন, আমরা অপেক্ষা করছিলাম কলটা নেওয়ার জন্যে, তো ইতিমধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুজিবুর রহমান, আপনি কল করে যদি আমাদের নম্বর দেন আমরা আবার আপনাকে কল করব, আমাদের স্টুডিও থেকে আমরাই আপনাকে কল করব যদি আপনি নম্বরটা আমাদের দিয়ে দেন প্লিজ। আমাদের পরবর্তী কলার মিরের সরাই চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি বাংলাদেশের দিনাজপুর থেকে আরিফুল রহমান পল্লব বলছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলা হচ্ছে আল কায়দা সংগঠন আগের চেয়ে অনেক কমজোর হয়ে গিয়েছে, আবার তাদের হামলার আশঙ্কাতেই ত্রাস দেখা দিচ্ছে বিশ্বজুড়ে, আসলে কি আল কায়দা দুর্বল হচ্ছে? আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।
ধন্যবাদ আরিফিন রহমান পল্লব, আমি ভুল করে আবু সুফিয়ান চৌধুরী বলেছিলাম। আরিফিন রহমান পল্লব যে প্রশ্ন করলেন তার উত্তরের জন্য প্রথমেই যাচ্ছি প্রফেসর আমেনা মহসিনের কাছে।
ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে উনি যে প্রশ্নটা করেছেন যে আল কায়দা দুর্বল হয়ে গেছে, মানে এই ধরনের মানে আমরা টেরোরিজমের স্টাডি করতে গিয়ে দেখেছি যে দুর্বল মানে এরা তো নন কনভেনশনাল ওয়েপন্স এর উপরে নির্ভর করে, মানে এমন না যে একটা রাষ্ট্রের সাথে তো আমরা এদেরকে কম্পেয়ার করতে পারি না। রাষ্ট্রে যেরকম থাকে যে একটা কনভেনশনাল ওয়েপন সিস্টেম থাকে, একটা ইয়ে থাকে, আমরা বলবো ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, একটা মিলিটারি কতগুলো টার্গেটেড থাকে, কতগুলো রুলস অফ ওয়ার থাকে, এগুলা নিয়ে মেনে এরা চলে। কিন্তু এই ধরনের নন স্টেট অ্যাক্টর থেকে আমরা বলতে পারি না যে কোন মুহূর্তে এরা দুর্বল, কোন মুহূর্তে এরা শক্তিশালী, কারণ এরা অনেকটাই মানে নির্ভরশীল হয় ডোমেস্টিক সাপোর্টের উপরে, এবং সেই পলিটিক্যাল একটা ডোমেস্টিক সাপোর্ট, এবং আরেকটা আসে যে এরা কতটুকু এদের ফলোয়ার্স থেকে মানে নিজেদের মধ্যে আনতে পারে। এখন এগুলোকে আমরা যখন ফাইট করি তখন কিন্তু আমরা কনভেনশনাল ওয়েপন্স এর চাইতে বেশি আমাদেরকে নন কনভেনশনাল মিনস গুলোতে যেতে হয়, যেখানে আমরা হয়তো চাকরির ব্যবস্থা করার চেষ্টা করি। অফকোর্স ওদের লিডারশিপকে তো আমরা ধ্বংস করার চেষ্টাই করি, কিন্তু চাকরির ব্যবস্থা করার চেষ্টা করি, এঙ্গেজ করি যেন ওরা কথাবার্তার মধ্যে আসে, যারা মডারেট ফোর্সেস তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। যেরকম USAID-র আমরা জানি ইমাম ট্রেনিং প্রোগ্রাম ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ, ইমামদেরকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে ইমামরা গ্রামে ইসলামের আসলে কি ঐতিহ্য এবং ইসলাম জিহাদ বলতে কি বোঝাচ্ছে এগুলোকে নিয়ে আমরা ডিল করি, এগুলো কাউন্টার টেরোরিস্ট মেজার্স গুলো আমরা নিই। তো এই মুহূর্তে আমার মানে এই মুহূর্ততে আমরা যদি টাইমটা দেখি, যেটা জেনারেল মনোজ জামান খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে টাইম ফ্রেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টেরোরিজমের ইয়ের জন্য, কারণ আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের চারিদিকে এক ধরনের ভীষণ ভাবে একটা টার্ময়াল চলছে, একটা সেকুলার ভার্সেস ইসলামিস্ট ফোর্সেসদের যে ইয়েটা হচ্ছে ইজিপ্টে, তারপরে আমরা দেখলাম যে লিবিয়া, ইজিপ্ট, এখানে দেখা যাচ্ছে যে এই ইয়ে মানে কারাগার ভাঙ্গা হলো, এবং অনেক বলা হচ্ছে যে আল কায়দা যারা প্রেজেন্সরা বের হয়ে আসছে বন্দিরা, তারা অনেকেই আল কায়দার ইয়ে ছিল, লোকজন ছিল। তারপরে আমরা দেখছি ঠিক বাংলাদেশও এই মুহূর্তে অনেকগুলো ফ্যাক্টর্স কাজ করছে, যেখানে হেফাজত আন্দোলন একটা রূপ নিচ্ছে। তারপরে আমি যেটা আবারও বলবো জোর দিয়ে যে আমার মনে হয় আমাদের সরকার যেটা করছে এটা কিন্তু এক ধরনের সেলফ ডিফিটিং হচ্ছে, মানে যেভাবে এরা অ্যাটেম্প নিচ্ছে এই ইসলামিস্ট এলিমেন্টসদের সাথে ডিল করা, এটা সেলফ ডিফিটিং হচ্ছে। এখানে প্রয়োজন ছিল আরো বেশি কনস্ট্রাকটিভ হওয়ার, এদেরকে এঙ্গেজ করার, এবং এদেরকে একদম সরাসরি সন্ত্রাসী এই ধরনের শব্দগুলো না ব্যবহার করার, কারণ যেগুলো হয় কি এরকম শব্দগুলো ব্যবহার করলে এদেরকে আপনি নির্মূল করতে পারেন না, এরা তাহলে আন্ডারগ্রাউন্ডে যে আরো বেশি রেডিকালাইজ হয়ে একসময় বের হয়ে আসে। তো আমার মনে হয় এই টাইমিংটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমার মনে হয় এখন এরা আর মানে আরো শক্তিশালী হয়ে আসছে, কারণ আমি যেটা আবারও জোর দিচ্ছি যে মিডল ইস্টে আমরা দেখছি ইসলামিস্ট ভার্সেস সেকুলার ফোর্সেসদের এক ধরনের একটা ইনফাইটিং চলছে, বাংলাদেশেও প্রেক্ষাপটেও আমরা দেখছি যে এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হচ্ছে যেটা কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এবং জেনারেল মনোজ জামান খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের দুটো বিরোধী দলই কিন্তু সেকুলার, এটাকে আমাদেরকে মাথায় রেখে চলতে হবে, কিন্তু ঠিক এই যেভাবে অপপ্রচারটা হচ্ছে সেখানে কিন্তু আমরা এই ফোর্সেস গুলোকে যারা অনেকে ডরমেন্ট ছিল সেগুলোকে আরো বেশি আমরা শক্তিশালী করে দিচ্ছি। তো আমি ওনার উত্তরে এটাই বলবো যে শক্তিশালী হচ্ছে কি দুর্বল হচ্ছে এটা কিন্তু একটা কন্টিনিউমের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, আমাকে দেখতে হবে কনটেক্সটটা কি এখন সেটা প্রেক্ষিতে এটার উত্তর দিতে হবে।
আমাদের আরেক শ্রোতা রবিউল গনি, উনি দিনাজপুর থেকে কল করছেন। রবিউল জি জি জি,
নতুন প্রশ্ন যাওয়ার আগে খুব সংক্ষেপে
জি,
উনি জিজ্ঞেস করছিলেন যে আল কায়দার শক্তি কি বৃদ্ধি পেয়েছে না তার দুর্বল হয়ে গেছে।
হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই আমরা
এটা আমি একটু
আমি জেনারেল মনিরুজ্জামান আমাকে একটা ব্রেক নিতে হবে। আমি এই প্রশ্ন নিয়েই আর আরিফিন রহমানের এই প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে যাব, এবং তারপরে আমরা রবিউল গনির প্রশ্নেও যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ BIPS এর প্রেসিডেন্ট মেজর জেনারেল এম মনিরুজ্জামান, এবং রয়েছেন আমেনা মহসিন, প্রফেসর অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমরা আলোচনা করছি বিশ্বজুড়ে সন্ত্রাস আশঙ্কার সতর্কতা এই নিয়ে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
হ্যালো রবিউল গনি, আপনাকে আমি আমি থাক একটু অপেক্ষা করার জন্য বলছি, প্লিজ পুঠি মনে আর রবিউল গনি আপনি একটু অপেক্ষা করেন। ইতিমধ্যে আমরা জেনারেল মনিরুজ্জামানের কাছে ওই আগের আরিফুন রহমান পল্লবের ওই প্রশ্নের সূত্র ধরেই একটু বক্তব্য শুনতে চাই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আল কায়দা এখন কি সত্যি দুর্বল হয়েছে না আরো জোরদার হচ্ছে বা আগের মতো রয়েছে?
জনাব আমি শুরু করব?
জি জি
জনাব পল
পল্লব বলছিলেন বলে, তাই তো?
জি জি, আরিফুর রহমান পল্লব।
হ্যাঁ, ওনার ওনার প্রশ্নটা খুবই একটা যুক্তিযুক্ত প্রশ্ন। এখানে আমার যে এখানে আমি যেটা বুঝতে পাই সেটা আমি বলতে চাচ্ছি যে আল কায়দা এক অর্থে দুর্বল হয় নাই, যেটা হয়েছে তাদের কৌশলগত পদ্ধতিগুলো পাল্টে গেছে। আগে তারা যেভাবে বিশ্বজুড়ে সন্ত্রাস পরিচালনা করার জন্য যে কৌশলগত পদ্ধতিতে কাজ করত সেটা তারা সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছে। আমরা জানি যে আগে আমরা আল কায়দা বলতে যেটা বুঝতাম বিন লাদেনের অধীনে, সেটাকে বলা হতো এক ধরনের আল কায়দা সেন্ট্রাল, অর্থাৎ তারা একটা বিশ্বজুড়ে সম্পূর্ণ অপারেশন থেকে তারা সরাসরি নিজেরা নিয়ন্ত্রণে রেখে পরিচালিত করত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ তারা ঘোষণা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে তারা নতুন যে পদ্ধতি নেয় সেটার বিশেষ দিক হচ্ছে যে তারা এই সেন্ট্রাল কমান্ড সিস্টেম থেকে তারা ডিরেগুলেট করে দিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা আর এটা সেন্ট্রালি এটাকে কমান্ড না করে তারা ছোট ছোট ফ্র্যাকশনে বিভিন্ন দেশে এক ধরনের নতুন ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে আল কায়দার সেন্ট্রালের থেকে অনেক অপারেশন এখন আর সরাসরি নিয়ন্ত্রণ করা হয় না। যেমন ইয়েমেনে যারা এই ধরনের অপারেশন করছেন তাদের কাছে যে নিয়ন্ত্রণের যে ভারটা এখন এটা আল কায়দার সেন্ট্রালের কাছে আর এটা নিয়ন্ত্রিত নয়, বরং ইয়েমেন থেকে তারা সরাসরি তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। অর্থাৎ তারা নিজের অপারেশন নিজে পরিচালনা করেন, তবে তাত্ত্বিক দিক থেকে তারা আল কায়দার যে আদর্শগত দিকগুলো আছে সেটা তারা ফলো করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দেশেও যে ধরনের ছোট ছোট ফ্র্যাকশনে তারা কাজ করছে, তারা নতুন নতুন উদ্যোগে তারা নিজের ভিতরে আবার সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। ইদানিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য থেকে এটাও বেরিয়ে এসেছে যে ইসলামিক স্টেট অফ ইরাক নামে একটা ফ্র্যাকশন কাজ করে ইরাকে, যার নেতা আবু বকর আল বাগদাদি সম্প্রতি নুসরা ফ্রন্ট অফ সিরিয়াতে যে আল কায়দা কাজ করছে এই নুসরা ফ্রন্টের সাথে তারা একটা যোগাযোগ স্থাপন করে নতুন ধরনের একটা ফ্রন্ট সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আল কায়দা সেন্ট্রালের যে ধরনের নৈতিক অবস্থান আছে তার অধীনে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী, বিভিন্ন দেশের গোষ্ঠী তারা স্বাধীনভাবে অনেকটা ডিসেন্ট্রালাইজড ওয়েতে অটোনমাস ওয়েতে তারা নিজের কর্মকাণ্ড পরিচালনা করছেন। আর একটা দিকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে আল কায়দার কর্মকাণ্ড একসময় কিছুটা স্থিমিত হয়ে এসেছিল, বিশেষ করে বিন লাদেন হত্যা করার পরে। তবে বর্তমানে সিরিয়াতে যে গৃহযুদ্ধ হচ্ছে এই গৃহযুদ্ধ শুরু করার পরে সেখানে আল কায়দার যে ধরনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে এক ধরনের নতুন আল কায়দার আবার নতুন পুনর্জন্ম হচ্ছে এবং তারা নতুন উদ্যমে নতুন উদ্যোগে তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আবার তাদের কর্মকাণ্ড বিস্তৃত করা শুরু করেছেন।
জি, সম্ভবত সে কারণেই হয়তো এই ইলেকট্রনিক চ্যাটারের প্রত্যুত্তরে ইন্টারপোল তাদের সদস্য 190টি দেশকেই সতর্ক থাকতে বলেছে এবং যুক্তরাষ্ট্রের তরফেও 19টি দেশে কূটনৈতিক অবস্থানগুলোতে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এই জন্যই হয়তো যে এটা এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে চলে গিয়েছে হয়তোবা। তো আমাদের সঙ্গে রয়েছেন মুজিবুর রহমান দিনাজপুর থেকে। ভাই মুজিবুর রহমান, আপনি আপনার বক্তব্য বা প্রশ্ন বলুন। হ্যালো
হ্যালো, আমি রবিউল গনি বলছিলাম।
জি,
হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক কালে বাংলাদেশে দেখা গেল যে যুবলীগ কর্মী মিল্কি হত্যা করলো, সরি ভুল বললাম, যে যুবলীগ কর্মী তারেক হত্যা করলো যুবলীগ কর্মী মিল্কিকে। দেখা গেল যুবলীগ কর্মী তারেক পায়জামা পাঞ্জাবি টুপি পরে এমন অবস্থায় প্রকাশ্য গুলিটা করলো, তাতে বাইরের থেকে দেখলে কেউ ভাবতেই পারবে না সে একজন যুবলীগ কর্মী। এবং সেটা যদি সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে নিঃসন্দেহে সরকারি দল বা সরকারের লোকজন, যেহেতু সে সময় একটা রায়ের ব্যাপার ছিল জামাতে ইসলামের এই যুদ্ধাপরাধী মামলার ব্যাপারে, সেহেতু সবাই বলতো যে এটা জামাতে ইসলামী এই কাজটি করেছে। পাশাপাশি সরকার এই দোষটা জামাতে ইসলামের উপরে চাপানোর চেষ্টা করতো। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, সরকার যেহেতু সন্ত্রাস হবে বলে চিৎকার করছে, বিশেষ করে বিরোধী দলকে ইঙ্গিত করে যে বিরোধী দল সন্ত্রাস করবে, তারই প্রেক্ষিতে কি আমেরিকা এরকম পদক্ষেপ নিল? এই জায়গায় আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, যে সরকার আদালতের মাধ্যমে বাংলাদেশের সন্ত্রাস উস্কে দিচ্ছে কিনা। কারণ আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে আমাদের দেশে আদালত জামাত ইসলামী একটি দল, রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে 75-এর পর থেকে তারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টে আসন গ্রহণ করে এবং বিভিন্নভাবে সরকারি কার্যক্রমে ভূমিকা রেখেছে। পাশাপাশি ওই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে, ওরা 1996 সালে ক্ষমতায় আসার আগে 93, 94, 95, 96 সালে তারা জামাতকে সাথে নিয়ে একই মঞ্চে উঠে আন্দোলন করেছে, বিরোধী দলের আন্দোলন করেছে, হরতাল করেছে, মিছিল করেছে, জ্বালাও পোড়াও করেছে। আজকে আবার আদালতের মাধ্যমে সেই জামাতকে, জামাতের নিবন্ধন বাতিল করে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসের আলো বা সন্ত্রাসের রাস্তা তৈরি করে দিল কিনা, এটাই আমার আলোচকদের কাছে প্রশ্ন।
জি, রবিউল গনির এই মন্তব্যের উপর জেনারেল মনিরুজ্জামান মন্তব্য করবেন?
আমি ওনার প্রশ্নটা বুঝতে পেরেছি, তবে আমি এর আগে উল্লেখ করেছি যে সন্ত্রাস বিরোধী অভিযানের সাথে রাজনীতি মিশ্রিত করা কোনোভাবে কাম্য নয়।
জি,
এই অর্থে যে এটা একটা সম্পূর্ণভাবে একটা অপারেশনাল অভিযান, এর সাথে রাজনীতি বা রাজনীতির যে টানাপোড়ন থাকে এটা যদি মিশ্রিত করা হয় তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে একমাত্র তারাই লাভবান হন যারা সন্ত্রাসের সাথে জড়িত। বাংলাদেশের ক্ষেত্রে উনি যেটা উল্লেখ করেছেন সেটা সম্পূর্ণভাবে অনেক অংশে সত্যি, এই জন্যে যে অনেকে এই ফটো দেখে আশঙ্কা করেছেন যে যে পোশাকে জনাব মিল্কিকে হত্যা করার যে অভিযানটা চালানো হয়েছিল, যদি এটা কেউ বাহ্যিকভাবে দেখেন তাহলে তারা মনে করতে পারেন যে এটাকে কোনো একটা বিশেষ দলের নামে চালিয়ে দেওয়া খুবই সম্ভব হতো। এবং বর্তমানে সরকারের পক্ষ থেকে যে ধরনের ইঙ্গিত করা হয়ে থাকে বিভিন্ন দলের প্রতি, বিশেষ করে প্রধান বিরোধী দলের প্রতি, তাতে দেখা যায় যে সন্ত্রাস বিরোধী অভিযানের সাথে তাদের যে আন্তঃদ্বন্দ্ব, যে অন্তঃদ্বন্দ্ব রয়েছে রাজনৈতিক দলের ভিতরে, যে ধরনের টানাপোড়ন রয়েছে সেটাকে তারা সম্পূর্ণভাবে মিশ্রণ করে ফেলেছেন। একই সাথে আমি আবারও বলছি যে যখন সরকার নিজেই সবসময় উল্লেখ করেন যে বিরোধী দল সন্ত্রাসের সাথে জড়িত এবং তারা ক্ষমতা আসলে এই ধরনের কর্মকাণ্ড আবার মাথা চাড়া দিয়ে উঠবে, সেক্ষেত্রে বিদেশিদের এই ধারণা করাটা অনেক ক্ষেত্রে খুবই স্বাভাবিক হবে যে এদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসের পরিস্থিতি বিরাজমান আছে। এই জন্য আমি আবারও অনুরোধ করব যে যখনই কোনো সন্ত্রাস বিরোধী অভিযান বা কোনো কৌশল বা কোনো স্ট্র্যাটেজি নেওয়া হয়ে থাকে সেটার সাথে বর্তমানে যে রাজনৈতিক টানাপোড়ন আছে, বর্তমানে দু দলের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটাকে একেবারেই মিশ্রিত করা কাম্য হবে না, কোনোভাবে উচিত হবে না, এবং এটা করলে এই ধরনের এক ধরনের কমপ্লিকেশন দেখা দেবে এবং সন্ত্রাস বিরোধী অভিযান শুধুমাত্র সন্ত্রাস বিরোধী অভিযানের যে ভিত্তি আছে, যে কৌশল আছে তার উপর ভিত্তি করে করা উচিত।
জি, আমাদের পরবর্তী কলার কল করছেন বাংলাদেশ থেকেই, সাইদুল করিম। হ্যালো,
সাইদুল করিম বলছি ফেনী থেকে।
জি, ফেনী
যে আলকায়দা হামলা হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশে আপাতত আলকায়দা জনিত কোনো দৃশ্যমান সমস্যা বিদ্যমান নেই, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে আমেরিকান দূতাবাস বন্ধ করে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? আবার আমেরিকা নতুন কতগুলো রাষ্ট্রকে কালো তালিকাভুক্ত করার ষড়যন্ত্র করছে কিনা সেটাও বিবেচনা আনতে হবে। আসসালামু আলাইকুম।
জি, প্রফেসর আমেনা মহসিন মন্তব্য করবেন।
অ্যাকচুয়ালি এটার উত্তর তো বোধহয়
আমরা আগেও আলোচনা করেছি। জি,
সুমন খুব সুন্দর করেই বলেছেন যে এটা যেটা ছিল এটা একটা অপারেশনাল অ্যালার্ট, যে তথ্য ওদের কাছে ছিল সেটার ভিত্তিতেই করা হয়েছে এবং আমরা ধরে নিচ্ছি যে সেখানে নিশ্চয়ই এরকম কোন ইনফরমেশন ছিল যেটা ভিত্তিতে মানে এটা করা হয়েছে। আমার মনে হয় না আমার নতুন করে কিছু বলার আছে, মানে এটা নিয়ে আমরা কিন্তু ফার্স্ট পার্টে বেশ অনেকক্ষণ আলোচনা করেছি।
আমরা তাহলে এখন আমাদের পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। রুবাবা আনোয়ার কল করছেন ঢাকা থেকে। হ্যালো,
আমি ঢাকা থেকে রুবাবা আনোয়ার বলছি। ইন্টারপোলের সন্ত্রাসী হামলার ওয়ার্নিং বোধ করি জেল থেকে বহু আলকায়দা কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে, এমন স্পেকুলেশন কি নিজে থেকে এই ধরনের ঘটনার এই ধরনের হামলার সম্ভাবনা বাড়িয়ে দেয় না? ধন্যবাদ।
হ্যাঁ, এরকম স্পেকুলেশন আশঙ্কাকে আরো বাড়িয়ে দেয় কিনা? জেনারেল মনিরুজ্জামান,
আলকায়দা নতুন ভাবে যে ধরনের তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশে, তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা দেশ থেকে তারা আলকায়দার সাথে জড়িত কিছু সন্ত্রাসীকে জেল থেকে জেল ভেঙে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে এবং আলকায়দার নতুন তৎপরতার যে কৌশল দেখা যাচ্ছে সে কৌশলের ভিতরে এটি একটি নতুন কৌশল। একই সাথে দেখা যাচ্ছে যে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা জেল থেকে তারা এভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তাদের দ্বারা নতুন কোন কর্মকাণ্ড করা খুবই স্বাভাবিক এবং খুবই সহজ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা সন্ত্রাস বিরোধী যে সতর্কতা এই ক্ষেত্রে দিয়েছেন, এখানে প্রশ্নদাতা যেটা সঠিকভাবে উল্লেখ করেছেন, এখানে তার একটা বড় প্রভাব থাকতে পারে বলে আমি মনে করি।
জি, আমরা আগে নিতে পারিনি কলটা, এখন আবার যোগাযোগ করা গিয়েছে সিলেটের বালুচর থেকে মুজিবুর রহমান। মুজিবুর রহমান, আপনার প্রশ্ন ভাই।
আমি
আসসালামু আলাইকুম। জি,
আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে এই যে জামাত শিবির নামে যে সংগঠনটা, যারা এখানে ধরেন যে সন্ত্রাসী কার্যকলাপ যেগুলো চালাচ্ছে, তারা আমাদের এখানে তারা কথা ধরেন কোথাও দাওয়াত দিলে তারা উর্দু ভাষা ব্যবহার করে, এবং এটা দেখা গেছে আমাদের দেশ ভাগ হয়ে যাওয়ার পরে এখনো তাদেরকে যারা মুন্সি আছে তাদেরকে যদি আমরা দাওয়াত দিই তারপরেও তারা এই উর্দু ভাষাটা ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের বাংলা ভাষা আছে, আমরা ধর্মীয় ভাবে আমরা ইসলাম, আরবি ভাষা আছে, কিন্তু সেটা তারা ব্যবহার করে না। মিলাদ টিলাদ করলে বা কোনো মুনাজাত গেলেই তারা এই উর্দু ভাষাটা ব্যবহার করে। এখন আমি পাকিস্তানের চারটা প্রদেশে আমি নিজেই ঘুরছি, কিন্তু আমি দেখেছি সেখানে উর্দু ভাষা নাই, পাঞ্জাবি পাঞ্জাবি ভাষা, সুবা সিন্ধে সিন্ধি ভাষা, বেলুচিস্তানে বেলুচি ভাষা, কিন্তু পাকিস্তানে এই যে আমাদেরকে একটা উর্দু ভাষা দিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে যে তারা রাষ্ট্রীয় ভাষা উর্দু করছে, এইভাবে আমাদেরকে লোকজনদেরকে মারছে বা এখনো যে ধরনের কীর্তিকলাপ ঘটাইতেছে, আসলে এই উর্দু ভাষাটা কোন জায়গা কোথা থেকে আসলে এই উর্দু ভাষাটা? যে আমরা
মুজিবুর রহমান শোনেন, আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করছি, ভাষা নিয়ে আলোচনা করছি না, এটা ঠিক আমার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে না আমাদের এই এই অনুষ্ঠানের জন্য। তো আমরা আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি, কল করছেন আবু সুফিয়ান মিরেশরাই থেকে। হ্যালো,
আমি আবু সুফিয়ান চৌধুরী, চট্টগ্রাম জেলার মিরেশরাই থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত দুইটি প্রশ্ন আমাদের দেশ নিয়ে আমি দুটি প্রশ্ন করছি। একটা হচ্ছে আমাদের দেশের বর্তমান সরকার প্রতিদিন কোনো না কোনো সভায় বলছেন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর হতে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূল করা হয়েছে। এরপর ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ রাখে আমরা সরকারের বক্তব্যের উপর কি শতভাগ আস্থা রাখতে পারি? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বব্যাপী আল কায়দার সন্ত্রাসী হামলার আশঙ্কায় সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র সরকার দূতাবাস সাময়িক বন্ধ রেখেছে। আমি এ কারণে আশঙ্কা করছি আমাদের দেশ কি যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসী দেশ হিসেবে ভবিষ্যতে গণ্য হবে কিনা?
আমাদের দেশকে সন্ত্রাসী দেশ হিসেবে গণ্য করা হবে কিনা, জেনারেল মনিরুজ্জামান কি মনে করেন?
আমরা আমাদেরকে সন্ত্রাসী দেশ হিসেবে গণ্য করা হবে বলে আমি মনে করি না, তবে একই সাথে আমাদের যে সতর্ক থাকার প্রয়োজন আছে এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমাদের তথ্য অনুযায়ী দেখা যায় যে প্রায় 36টা দল আছে যারা যাদেরকে বলা যেতে পারে উগ্রবাদী বা সন্ত্রাসী। তার ভিতরে 6টি দলকে বর্তমান সরকার এবং বিগত সরকার তাদেরকে ব্যান্ড অর্গানাইজেশনের তালিকায় নিয়ে এসেছে, অর্থাৎ তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর কারণে বোঝা যেতে পারে যে বাংলাদেশে যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা বিভিন্ন সময় এ ধরনের সন্ত্রাসী তৎপরতা কর্মকাণ্ড চালিয়ে এসেছে। ইদানিংকালে গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদের আভ্যন্তরীণ কিছু সিদ্ধান্তের কারণে যেটা হয়েছে যে বাংলাদেশে কোনো অপারেশনাল টেরোরিস্ট ইনসিডেন্ট হয় নাই, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাস্তায় বা কোনো জায়গাতে কোনো বোমাবাজির ঘটনা ঘটে নাই। কিন্তু এর অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা করার ক্ষমতা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে, বরঞ্চ দেখা যাচ্ছে বাংলাদেশে এই ধরনের যে সকল গোষ্ঠী আছে তারা তাদের কর্মকাণ্ড নতুন উদ্যমে চালিয়ে যাওয়ার প্রচেষ্টা নিয়েছেন, তারা নিজেদেরকে সংগঠিত করার জন্য প্রচেষ্টা নিয়েছেন, তারা এক ধরনের নতুন করে পুনর্জন্ম করার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করছেন, এবং পুলিশি তৎপরতা বা র‍্যাবের তৎপরতা বিভিন্ন যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যে ধরনের বিভিন্ন লোককে তারা অ্যারেস্ট করেছে বা বিভিন্ন যে বিভিন্ন ডানায় যেখানে তারা ধরেছে সেখানে তারা দেখতে পাওয়া যাচ্ছে যে তারা তাদের কর্মকাণ্ড করার জন্য নতুন ধরনের প্রস্তুতি নিচ্ছেন, নতুন ধরনের সরঞ্জাম জোগাড় করছেন। ইদানিং কালে দেখা যাচ্ছে যে ক্ষুদ্রাস্ত্র ব্যবহার করার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং তারা ক্ষুদ্রাস্ত্র সংগ্রহ করার জন্য বিপুল আগ্রহ নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। আরো সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মুজাহিদিন এবং লস্কর এ তৈয়বার কিছু গোষ্ঠী বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য তারা সচেষ্ট হয়েছেন। তাছাড়াও আমরা আশঙ্কা করছি যে আগামী বছর অর্থাৎ 2014 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের অপারেশন গুটিয়ে প্রস্থান করবেন, তখন সেখানে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তারা নতুন করে আবার এই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ স্থাপন করার জন্য সচেষ্ট হবেন। আমরা আমার ইনস্টিটিউটে অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ আগামী মাসে আফগানিস্তানের 2014 সাল পরিস্থিতির পরে যে কি পরিস্থিতি এই অঞ্চলে হবে তার উপরে আমরা একটা বিশদ আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছি এবং তার প্রস্তুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালের পরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আফগানিস্তান থেকে যে ধরনের নতুন ধরনের স্পিল ওভার হতে পারে সে ধরনের একটা বড় ধরনের আশঙ্কা করা যাচ্ছে। তো সার্বিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা আমি বলতে পারি যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সময় সম্পূর্ণভাবে নির্মূল হয় নাই, বরং এটাকে নতুন উদ্যোগ নিয়ে নতুন উদ্যমে চালানোর জন্য বিভিন্ন গোষ্ঠী পরিকল্পনা গ্রহণ করছে।
জি, আমাদের এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। এবার কল করছেন মোস্তফা হাতিয়া বাংলাদেশ থেকে। হ্যালো,
আমি এ কে এম মোস্তফা, চৌমোহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আমি মনে করছি যে সন্ত্রাস বর্তমানে এমন একটি শব্দ সকল দেশের জনগণ থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিগণও সন্ত্রাসী আক্রমণকে ভীষণভাবে ভয়ে আতঙ্কিত হন। তার কারণ সন্ত্রাসী আক্রমণের মুহূর্তের মধ্যে অসংখ্য লোকের প্রাণহানি ঘটে যা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। নিরপরাধ মানুষের ও সন্ত্রাসী আক্রমণে প্রাণ হারিয়ে ফেলার কারণে অনেক পরিবার অসহায়ত্ব বোধ করে। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কখন, কোন মুহূর্তে, কোন নির্দিষ্ট তারিখে বা কোন সময়ে ঘটবে তার আগাম কোন জানতে পেরেছেন বলে আমার জানা নেই। তবে বিশ্বের সকল দেশ সন্ত্রাসমুক্ত দেশ বা সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার চেষ্টায় থাকলেও সন্ত্রাস জঙ্গিবাদকে শতভাগ সম্ভাবনার নোঙরে আটকানো সম্ভব হয়নি বলে আমার ধারণা। বিশ্বের প্রত্যেকটি দেশ বা রাজনৈতিক নেতারা কাদা চুরি না করে সুন্দর বাসযোগ্য একটি পৃথিবী গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্ত্রাস উচ্ছেদ অভিযান শক্ত ভূমিকায় এগিয়ে আসার প্রয়োজন বলে আমি মনে করছি। আজ উন্নত বিশ্বের উচিত অনুন্নত বিশ্বের রাষ্ট্রগুলোকে সন্ত্রাস মুক্ত করতে আধুনিক যন্ত্র দিয়ে সহযোগিতা করা। এর মধ্যে ধরা যেতে পারে ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা, যা সিসি ক্যামেরার অবদানে অনেক সময় সন্ত্রাসী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। এ আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার।
জি ধন্যবাদ মোস্তফা সাহেব, আপনার এই যে কামনা সুন্দর বাসযোগ্য একটা বিশ্ব গড়ে তোলা, আপনার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। এবং এই সঙ্গে আমাদের অনুষ্ঠানও শেষ পর্বে চলে এসেছি। 30 সেকেন্ডে প্রফেসর আমেনা মহসিন, আপনার উপসংহার মন্তব্য, একেবারেই 30 সেকেন্ড।
আমি আসলে যিনি শেষ মন্তব্যটা করেছেন ওনার সাথে আমিও একই বাসনা পোষণ করছি। বাট আমার মনে হয় সন্ত্রাস বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে সবসময় ছিল এবং এটা থাকবে, একদম যে আমি নির্মূল করে দেব তা সম্ভব না। কখনো এটা রাজনৈতিক রূপে থাকবে, কখনো ধর্মের নামে থাকবে, কখনো সেকুলার একটা জাতীয়তাবাদ নামে থাকবে।
জেনারেল মনিরুজ্জামান, উপসংহার মন্তব্য একদম সংক্ষেপে।
বিশ্বে অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও বিভিন্ন সময় এ ধরনের উগ্রবাদ বা সন্ত্রাসের যে হুমকির মুখে আমরা পড়ি সেটা বর্তমানে বিদ্যমান আছে এবং এটাকে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গেলে আমাদের সার্বিক একটা কৌশল থাকতে হবে যার মাধ্যমে এটাকে আমরা নির্মূল করার জন্য সার্বক্ষণিকভাবে সবসময় প্রচেষ্টা করে যেতে হবে।
শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে বিশিষ্ট দুই অতিথি উত্তরদাতা জেনারেল মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রফেসর আমেনা মহসিন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।